রমাদান উপলক্ষে রেইনড্রপসের বিশেষ লেকচার সিরিজ আমার নবী। এই সিরিজে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছ থেকে দেখব। কেমন ছিলেন তিনি, কারা ছিলেন তার চারপাশে, কেমন ছিল তার জীবন, কেমন ছিল তার আখলাক। ইনশাআল্লাহ এই সিরিজটি হবে নবীজিকে আরও বেশি করে ভালোবাসার মাধ্যম।
ইন্না আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা আম্মা বাদ। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌজন্যবোধ এবং আদব। এরই ধারাবাহিকতায় আমরা আরও কিছু সৌজন্যবোধ এবং আদব নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। যেমন হাঁচি দেওয়ার ব্যাপারে, হাঁচি মানুষের ইচ্ছাধীন কোনো বিষয় নয়, এটা হঠাৎ করে আসে, সবার সামনেও এটা ঘটতে পারে। এক্ষেত্রে ইসলামী শিষ্টাচার কী হতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যাপারে মৌখিকভাবে জানিয়ে দিয়েছেন আর বাস্তবে তা আমল করেও দেখিয়ে গিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁচি দিতেন তখন তার হাত বা কাপড় তার মুখের উপর রাখতেন এবং এর মাধ্যমে তিনি কম শব্দ করে হাঁচি দিতেন। এ হচ্ছে আমলি হাদিস। আর মৌখিক হাদিসটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের যখন কেউ হাঁচি দেবে তখন সে যেন বলে আলহামদুলিল্লাহ এবং তার সাথী ভাই যেন বলে ইয়ারহামুকুমুল্লাহ। এরপর সে যেন তার উত্তরে বলে ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইয়ুসলিহু বালাকুম। যদি কারো বারবার হাঁচি আসে তবে সর্বোচ্চ তিনটি হাঁচির জবাব দেবে। এর চেয়ে বেশি হাঁচি হলে বুঝতে হবে এটা সর্দি, অর্থাৎ এরপর আর হাঁচির জবাব দেওয়ার প্রয়োজন নেই। প্রত্যেক মুসলিমের উচিত এই আদব রক্ষা করা। যদি সে একাও থাকে তবুও হাঁচি আসার পর আলহামদুলিল্লাহ বলবে এবং মুখে হাত রেখে আওয়াজ নিচু করবে, কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এটা নিছক কোনো সামাজিক শিষ্টাচার নয় যে একা থাকলে পালন করতে হবে না, বরং সর্বাবস্থায় ইসলামের প্রতিটি শিষ্টাচারই পালনীয়। অবশ্য আমাদের দেশে বা আমাদের সমাজে হাঁচি দেবার পর এক্সকিউজ মি বলার একটা প্রচলন রয়েছে যা বর্জনীয়। এক্সকিউজ মি বলা আর আলহামদুলিল্লাহ বলার মধ্যে আকাশ পাতাল তফাত রয়েছে, তাই এই ব্যাপারটা আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। হাইতোলা, হাইতোলা হচ্ছে হাঁচির উল্টো বিষয়, এটা অলসতার আলামত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাই আসে শয়তানের পক্ষ থেকে। সুতরাং তোমাদের কারো যখন হাই আসে সে যেন যথাসম্ভব প্রতিহত করে, কেননা তোমাদের কেউ যখন হা বলে শয়তান তখন হাসে। আরেকজন সাহাবি আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো যখন হাই আসে সে যেন হাত দিয়ে নিজের মুখ চেপে ধরে, কেননা তাতে শয়তান প্রবেশ করে। প্রাত্যহিক জীবনের খুঁটিনাটি বিষয়ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেট ভরে খেতে নিষেধ করেছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ব্যক্তি ঢেকুর তুলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাদের থেকে তোমার ঢেকুর প্রতিহত করো, কেননা যে ব্যক্তি দুনিয়াতে অধিক পরিতৃপ্ত হবে কিয়ামত দিবসে সে অধিক সময় ক্ষুধার্ত থাকবে। যখন ঢেকুর আসবে মুখের উপর হাত রেখে তা প্রতিহত করবে, যেভাবে হাই আসার সময় করতে বলা হয়েছে, কেননা এতে করে আওয়াজ আসতে হবে এবং মুখের দুর্গন্ধ ছড়াবে না। মজলিসে আল্লাহর স্মরণ, মুসলিমদের কোনো মজলিসই আল্লাহর স্মরণ থেকে পুরোপুরি শূন্য থাকা উচিত নয়। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কবাণী রয়েছে। তিনি বলেন, কোনো ব্যক্তি যদি কোনো মজলিস থেকে আল্লাহর জিকির ছাড়া উঠে যায় তবে তারা যেন একটা মৃত গাধার মতো উঠল, কিয়ামতের দিন সেই মজলিস তাদের জন্য পরিতাপের কারণ হবে। আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিস থেকে ওঠার পূর্বে বলতেন, সুবহানাকাল্লাহুম ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মজলিসে বসে অধিক পরিমাণে অনর্থক কথাবার্তা বলে এবং এরপর মজলিস থেকে ওঠার পূর্বে এই দোয়া পড়ে যে সুবহানাকাল্লাহুম ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, তাহলে সেই মজলিসে অনর্থক কথাবার্তার গুনাহ ক্ষমা করে দেয়া হবে। সুবহানাল্লাহ। কেউ কোনো মজলিসে এলে যেমন সালাম দেবে তেমনি মজলিস থেকে উঠে যাবার সময়ও সালাম দিবে। পথের আদব, পথ হচ্ছে মানুষের সম্মিলন এবং পারস্পরিক দেখা সাক্ষাতের স্থান। ইসলামে এর জন্য আদব ও শিষ্টাচার নির্ধারণ করে দেয়া আছে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা ও কাজে বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলমানের উপর আরেক মুসলমানের ছয়টি হক রয়েছে। একটি হল, যখন তুমি অপর মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ করবে তাকে সালাম দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, তোমরা সেই পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পরিপূর্ণ মুমিন না হবে। তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পরস্পরের প্রতি ভালোবাসা সৃষ্টি না হয়। আমি কি তোমাদেরকে এমন একটি কাজের কথা বলবো যা করলে তোমরা একে অপরকে ভালোবাসবে? তা হলো, তোমরা একে অপরকে অধিক পরিমাণে সালাম দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচিত অপরিচিত সকলকে সালাম দিতে উদ্বুদ্ধ করেছেন। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করল, ইসলামের কোন আমলটি উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষকে খাবার খাওয়ানো, পরিচিত অপরিচিত সকলকে সালাম দেয়া। সালামের কিছু নিয়মনীতি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরোহী ব্যক্তি পথিককে সালাম দেবে, পথিক উপবিষ্ট ব্যক্তিকে সালাম দেবে, অল্প সংখ্যক ব্যক্তিরা অধিক সংখ্যক ব্যক্তিদের সালাম দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ছোট ব্যক্তি বড়দের সালাম দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিশুদের পাশ দিয়ে যেতেন তখন তাদেরকে সালাম দিতেন। কোনো কিছু স্থানান্তর করতে গিয়ে কারো ক্ষতি না করা। রাস্তা সব মানুষের মালিকানাধীন, তাই কারোর জন্য এটা সমীচীন নয় যে সে কোনো কিছু বহন বা স্থানান্তর করতে গিয়ে কারো ক্ষতি করবে। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ মসজিদে বা বাজারে যায় এবং তার সাথে কোনো বল্লম থাকে, তবে সে যেন তার ধারালো অংশ কোষবদ্ধ রাখে, কেননা হতে পারে তা কোনো মুসলমানের শরীরে আঘাত হানবে। পথ থেকে কষ্টদায়ক বস্তু সরানো। পথ যেহেতু সবার চলাচলের জায়গা, তাই প্রত্যেকের উচিত এর পরিচ্ছন্নতার প্রতি যত্নবান হওয়া এবং কষ্টদায়ক বস্তু সরিয়ে দেয়া। আবু বারজা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহর নবী, আমাকে এমন কিছু শিক্ষা দিন যাতে আমি উপকৃত হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসলমানদের পথ থেকে কষ্টদায়ক বস্তু সরাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি পথ দিয়ে হাঁটছিল, পথিমধ্যে একটা কাঁটাযুক্ত বৃক্ষের ডাল দেখতে পেল, তখন সে তা সরিয়ে দিল। তার এই কাজের কারণে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হলেন এবং তাকে মাফ করে দিলেন। অপর এক হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেয়া সাদাকা। চলাচলের রাস্তায় কষ্টদায়ক বস্তু ফেলে রাখা, অপর মুসলমানকে কষ্ট দেয়া একই কথা। এর গুরুত্ব বিবেচনা নিয়ে রাস্তা পরিচ্ছন্ন রাখাকে শরীয়ত বিধানের অন্তর্ভুক্ত করা হয়েছে। ইসলামী আইন শাস্ত্রবিদ, ফকিহ ও ইমামগণ একে ওয়াজিবের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু যখন গভর্নর হিসেবে বসরায় গমন করলেন, সেখানকার অধিবাসীদের উদ্দেশ্যে তিনি বললেন, তোমাদের কাছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আমাকে এই জন্য পাঠিয়েছেন যে আমি তোমাদেরকে কোরআন ও সুন্নাহ শিক্ষা দেব এবং তোমাদের রাস্তা পরিচ্ছন্ন রাখব। সুতরাং রাষ্ট্রীয় কর্তৃপক্ষের অন্যতম দায়িত্ব হচ্ছে রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখা, এর প্রতি উদ্বুদ্ধ করা, জনস্বার্থে জনগণকে নিজ নিজ দায়িত্ব পালনের পদ্ধতি শিক্ষা দেয়া। রাস্তায় বসার আদব। রাস্তা বসার স্থান নয়, কিন্তু যে রাস্তায় লোকজনের আনাগোনা ও চলাচল কম হয়ে থাকে সেখানে মানুষ কখনো কখনো বসে। শহরতলির রাস্তাঘাটে এমনটা দেখা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে এটা করতে নিষেধ করেছিলেন, পরবর্তী সময়ে কিছু শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছেন। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রাস্তায় বসা থেকে বিরত থাকো। সাহাবীগণ বললেন, এছাড়া আমাদের উপায় নেই, রাস্তায় বসে আমরা পরস্পরের সাথে কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি রাস্তায় বসতেই হয় তবে রাস্তার হক আদায় করো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম জানতে চাইলেন, রাস্তার হক কী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এক, দৃষ্টি অবনত রাখা, দুই, কষ্টদায়ক বস্তু সরানো, তিন, সালামের জবাব দেয়া, চার, সৎ কাজের আদেশ করা এবং পাঁচ অসৎ কাজ করতে নিষেধ করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একটা শর্ত বেশি বর্ণনা করেছেন, ৬ মানুষকে পথের সন্ধান দেয়া। ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আরও দুটি শর্ত বেশি বর্ণনা করেছেন, ৭ পিপাসার্তকে পানি পান করানো এবং ৮ পথহারাকে পথ দেখানো। রোগীকে দেখতে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, হে আদম সন্তান, আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে দেখতে আসনি। বান্দা বলবে, হে আমার রব, আপনি জগতের প্রতিপালক, আপনাকে কিভাবে দেখতে যাব? আল্লাহ বলবেন, তোমার কি জানা ছিল না আমার অমুক বান্দা অসুস্থ ছিল, তুমি তাকে দেখতে যাওনি? তুমি কি জানো না তাকে দেখতে গেলেই আমাকে পেতে? রোগীর সেবা করা এবং তাকে দেখতে যাওয়া ইসলামের সুন্নতে মুআক্কাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখনই কারো অসুস্থতার খবর আসত, তিনি তাকে দেখতে যেতেন। এই সম্পর্কে বহু হাদিস রয়েছে যা বিভিন্ন গ্রন্থে উল্লেখ করা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির বালককেও দেখতে গিয়েছিলেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করত। এটাই তার ইসলাম গ্রহণের কারণ হয়েছিল। সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুসলমান যখন তার মুসলমান ভাইকে দেখতে যায়, সেখান থেকে ফিরে আসা পর্যন্ত সে যেন জান্নাতের বাগানে অবস্থান করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কোনো মুসলমান যখন অপর মুসলমানকে দেখতে যায়, তখন আকাশের এক ঘোষক ঘোষণা করে, তুমি আনন্দিত হও, তোমার রোগীও আনন্দিত হোক, তুমি তো জান্নাতে আপন ঠিকানা বানিয়ে নিয়েছ। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতেন, তখন এই দোয়া করতেন, আল্লাহুম্মা রাব্বান নাস আহজিবিল বাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফা আল্লা ইউগাদিরু সাকামা। অর্থাৎ, হে আল্লাহ, হে মানুষের প্রতিপালক, আপনি কষ্ট দূর করে দিন ও আরোগ্য দান করুন, আপনি রোগ আরোগ্যকারী, আপনার আরোগ্য দান হচ্ছে প্রকৃত আরোগ্য দান, আপনি এমনভাবে রোগ নিরাময় করে দিন যেন তা রোগকে নির্মূল করে দেয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতেন, তখন এই দোয়া পড়তেন, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, কোনো চিন্তা নেই, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। অনুগ্রহের শুক্রিয়া ও বিনিময় দান। আল্লাহ তাআলা কোরআনে সূরা আর রহমানের ৬০ নম্বর আয়াতে বলেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, অর্থাৎ অনুগ্রহের প্রতিদান কেবল অনুগ্রহই। সমাজে অনুগ্রহ ও কল্যাণকর কাজ চলমান রাখতে সৎ কাজের প্রশংসা এবং তার শুক্রিয়া আদায় করা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎকর্ম সম্পাদনকারীর প্রশংসা করাকে এবং তার অনুগ্রহ স্বীকার করাকে আল্লাহর শুক্রিয়া আদায়ের প্রকার বলে সাব্যস্ত করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের শুকর করে না, সে আল্লাহর শুকরও করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদাচরণকারীর শুক্রিয়া আদায় করা ও বিনিময় দেবার প্রতি খুব আগ্রহী ছিলেন। সাহাবাগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই উত্তম আখলাক শিখেছেন। তারা হাদিয়া গ্রহণ করতেন এবং এর পরিবর্তে উত্তম হাদিয়া দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া গ্রহণ করতেন এবং তার প্রতিদান দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌখিকভাবেও সাহাবীদের হাদিয়ার বিনিময়ে হাদিয়া দিতে উৎসাহ দিয়েছেন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সাথে কোনো সদাচরণ করা হয়, সে যেন তার প্রতিদান দেয়। যদি তার প্রতিদান দেবার মতো কিছু না থাকে, তবে সে যেন তার প্রশংসা করে, কারণ সদাচারী ব্যক্তির প্রশংসা করলে সে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল, আর যদি সে তাও না করে, তবে সে অকৃতজ্ঞতা করল। এবং ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রতি যদি কেউ সদ্ব্যবহার করে, তবে তোমরা তার বিনিময় দাও, যদি বিনিময় দেবার মতো কিছু না থাকে, তবে তার জন্য কল্যাণের দোয়া করো, যেন সে জানতে পারে তোমরা তার প্রতিদান দিয়েছ। এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেককে তার সাধ্যানুযায়ী বিনিময় দেবার প্রতি উদ্বুদ্ধ করেছেন। যদি তা সম্ভব না হয়, তবে দোয়াই হচ্ছে তার প্রতিদান। ওসমান ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সদাচরণ পাবার পর সদাচরণকারীকে বলে, জাযাকাল্লাহু খায়রান তবে সে তার সর্বোত্তম প্রতিদান দিল। নিজের কাজ নিজে করা। মানুষ যে কাজটি নিজে করতে সক্ষম সেটি করতে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অন্যের সহযোগিতা না নেবার ব্যাপারে উৎসাহিত করেছেন। এটা সব ক্ষেত্রে কঠিন বটে, এখানে মূলত যথাসম্ভব স্বনির্ভর হতে উৎসাহিত করা হয়েছে। এ বিষয়ে একটা লম্বা হাদিস শোনা যাক। আউফ ইবনে মালিক আশজাই রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমরা 9 জন বা 8 জন বা 7 জন ছিলাম। রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি আল্লাহ রাসূলের হাতে বায়াত গ্রহণ করবে না? অথচ আমরা সবেমাত্র বায়াত গ্রহণ করেছি। তাই আমরা বললাম, আল্লাহ রাসূল, আমরা তো সবাই বায়াত গ্রহণ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, তোমরা কি আল্লাহ রাসূলের হাতে বায়াত গ্রহণ করবে না? সাহাবী বলেন, আমরা বললাম, আমরা তো ইতোমধ্যে বায়াত গ্রহণ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, তোমরা কি আল্লাহ রাসূলের হাতে বায়াত গ্রহণ করবে না? সাহাবী বলেন, আমরা হাত প্রসারিত করে বললাম, আমরা ইতোমধ্যে বায়াত গ্রহণ করেছি আল্লাহ রাসূল। তাহলে এখন আমরা কিসের উপর বায়াত গ্রহণ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর উপর যে তোমরা আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরিক করবে না, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আনুগত্য করবে, গোপন কথা গোপন রাখবে এবং কারো কাছে কিছু চাইবে না। সাহাবী বলেন, আমি সেই জামাতের অনেককে দেখেছি যে তারা ঘোড়া থেকে চাবুক পড়ে গেলেও তা উঠিয়ে দেওয়ার জন্য কাউকে বলতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজাদকৃত দাস সাউবান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাকে এই নিশ্চয়তা দেবে যে সে কারো কাছে কিছু চাইবে না, তবে আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা দেব। সাউবান রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি নিশ্চয়তা দেব। তাই তিনি কারো কাছে কিছু চাইতেন না। এই দৃষ্টিকোণ থেকে আমরা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর বর্ণিত হাদিসে দেখতে পাই যা ঘটেছিল সাহাবীদের মধ্যে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে ছিলাম। আমরা কয়েকজন ছিলাম রোজাদার আর কয়েকজন রোজাবিহীন অবস্থায়। গরমের দিন ছিল। আমরা এক জায়গায় যাত্রা বিরতি করলাম। আমাদের মধ্যে অধিকাংশ লোক কাপড় দিয়ে ছায়া গ্রহণ করল। কেউ কেউ কাপড় না থাকায় হাত দ্বারা সূর্যের উত্তাপ থেকে রক্ষা পাবার চেষ্টা করল। রোজাদাররা অবসন্ন হয়ে বসে পড়ল, কিন্তু যারা রোজা রাখেনি তারা উঠে দাঁড়ালো এবং তাঁবু খাটালো, আরোহীদের পানি পান করালো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে যারা রোজা রাখেনি তারা সকল সওয়াব নিয়ে গেছে। এখানে রোজার কারণেই তারা ক্লান্ত হয়ে পড়েছিল, ফলে অন্যরা তাদের কাজ করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করে দেয়াকে রোজা রেখে বসে থাকার চেয়ে উত্তম বলেছেন। এই হাদিস থেকে বোঝা যায়, যেই ক্ষেত্রে রোজা না রাখার সুযোগ আছে সেই ক্ষেত্রে রোজা রাখার চেয়ে নিজের কাজ নিজে করাই উত্তম। এটাই রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। অসচ্চরিত্র থেকে পবিত্র থাকা। পূর্বে বলা হয়েছে, মানুষ উত্তম চরিত্রের অধিকারী হয় তখন যখন সে নিজেকে মন্দ চরিত্র থেকে পবিত্র করে এবং নিজেকে উত্তম চরিত্রে সাজায়। সুতরাং এখানে কাজ দুটি, পবিত্র থাকা, সজ্জিত হওয়া। এটাও বলা হয়েছে, এই পবিত্র থাকা ও সজ্জিত হবার মধ্যে পারস্পরিক অনিবার্য সম্পর্ক বিদ্যমান। প্রথমটা না হলে দ্বিতীয়টা আসবে না। মিথ্যা বর্জন না করলে সত্যবাদিতা পাওয়া যাবে না। সুতরাং কোনো মানুষকে সত্যবাদিতা বলা যাবে না যতক্ষণ তার আচরণ থেকে মিথ্যাবাদিতা দূর না হয়। দুটি বিষয়ের পারস্পরিক সম্পর্কের কথা হাদিসও বর্ণিত হয়েছে। লৌকিকতা, মিথ্যা, বিশ্বাসভঙ্গ, খেয়ানত, কাপুরুষতা, কৃপণতা, অশ্লীলতা, অহংকার, আত্মমুগ্ধতা, রুক্ষতা, কঠোর হৃদয়তা, ক্রোধ, জুলুম, সংশয়পূর্ণ কাজে লিপ্ত হওয়া ইত্যাদি প্রসঙ্গেও হাদিসে আলোচনা এসছে। এ সম্পর্কে যেসব হাদিস বর্ণিত হয়েছে তার উল্টোটাই ফজিলতের হাদিস, সন্দেহ নেই। এখানে আমরা কেবল মন্দ স্বভাবের আলোচনা করব, যা থেকে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বিরত থেকেছেন এবং অন্যদেরও বিরত থাকতে বলেছেন। শামায়েল সম্পর্কিত গ্রন্থে এই বিষয়টির উল্লেখ একটু অপরিচিত মনে হলেও এটি শামায়েলেরই অংশ। যদিও অধিকাংশ শামায়েল গ্রন্থকার বিষয়টি এড়িয়ে গেছেন, কিন্তু সাহাবাগণ যেভাবে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আচার আচরণ বর্ণনা করেছেন ঠিক তেভাবে যেসব কাজ থেকে বিরত থেকেছেন সেগুলোও উল্লেখ করেছেন। সুতরাং রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যা করেননি সেগুলোও শামায়েলেরই আলোচনার একটা অংশ এবং এর মাধ্যমেই নবী জীবনের পূর্ণ চিত্র ফুটে ওঠে। এবং ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথায় ও কাজে অশ্লীল ছিলেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথায় ও কাজে অশ্লীল ছিলেন না। তিনি বাজারে চিৎকার করতেন না এবং মন্দের প্রতিদান মন্দভাবে দিতেন না, বরং ক্ষমার দৃষ্টিতে দেখতেন এবং মার্জনা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কঠোর স্বভাব এবং কঠিন হৃদয়ের অধিকারী ছিলেন না, সে বিষয়েও কোরআনে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন,
ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক,
আর আপনি যদি রূঢ় কঠোর হৃদয় হতেন তবে তারা আপনার নিকট থেকে সরে পড়ত। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের শুরুতে দোয়া করতেন, হে আল্লাহ, আপনি আমাকে সচ্চরিত্র ও সৎকর্মের পথে পরিচালিত করুন, আপনি ছাড়া আর কেউ সচ্চরিত্র ও সৎকর্মের পথ নির্দেশ করতে পারে না, আর আপনি আমাকে অসচ্চরিত্র ও অসৎকর্ম থেকে হেফাজত করুন, আপনি ছাড়া কেউ এগুলো থেকে হেফাজত করতে পারে না। তিনি আরও দোয়া করতেন, হে আল্লাহ, আমি আপনার কাছে মন্দ চরিত্র ও কাজ এবং কুপ্রবৃত্তি থেকে আশ্রয় প্রার্থনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে বলতে গিয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তার চরিত্র ছিল কোরআন। এর অর্থ হচ্ছে, কোরআন যে বিষয়ে আদেশ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা পূর্ণভাবে পালন করতেন, আর কোরআন যা থেকে নিষেধ করেছে তা থেকে পুরোপুরি বিরত থাকতেন। এর মধ্য দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নির্দেশিত জীবনাচারের করণীয় ও বর্জনীয় উভয়টি সুস্পষ্টভাবে ফুটিয়ে তুলেছেন। মানুষের জীবনে করণীয় ও বর্জনীয় সম্পর্কে সূরা আনআমে অনেকগুলো আয়াত নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বলেন,
قُلْ تَعَالَوْا أَتْلُ مَا حَرَّمَ رَبُّكُمْ عَلَيْكُمْ أَلَّا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَلَا تَقْتُلُوا أَوْلَادَكُمْ مِنْ إِمْلَاقٍ نَحْنُ نَرْزُقُكُمْ وَإِيَّاهُمْ وَلَا تَقْرَبُوا الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ ولا تقتلوا النفس التي حرم الله الا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون ولا تقربوا مال اليتيم الا بالتي هي احسن حتى يبلغ اشده واوفوا الكيل والميزان بالقسط لا نكلف نفسا الا وسعها واذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله اوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون وان هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون
আপনি বলুন, তোমরা আসো, আমি তোমাদেরকে তা পড়ে শোনাই যা তোমাদের রব তোমাদের জন্য হারাম করেছেন, তা এই যে তোমরা তার সঙ্গে কোনো কিছু শরিক করো না, পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো, দারিদ্রের কারণে নিজেদের সন্তানদের হত্যা করো না, আমি তোমাদের ও তাদের রিজিক দান করি, প্রকাশ্যে বা গোপনে নির্লজ্জ কাজকর্মের কাছেও যেও না, আর আল্লাহ যার হত্যা নিষিদ্ধ করেছেন যথার্থ কারণ ছাড়া তোমরা তাকে হত্যা করো না। তোমাদেরকে তিনি এই নির্দেশ দিলেন যেন তোমরা অনুধাবন করো। ইয়াতিম বয়সপ্রাপ্ত না হওয়া পর্যন্ত উত্তম ব্যবস্থা ছাড়া তোমরা তার সম্পত্তির নিকটবর্তী হবে না এবং পরিমাণ ও ওজন ন্যায্যভাবে পুরোপুরি দেবে। আমি কারো ওপর তার সাধ্যাতীত ভার চাপিয়ে দেই না। যখন তোমরা কথা বলবে তখন ন্যায্য কথা বলবে, স্বজনদের সম্পর্কে হলেও, এবং আল্লাহকে প্রদত্ত অঙ্গীকার পূর্ণ করবে। এইভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিলেন যেন তোমরা উপদেশ গ্রহণ করো, এবং এই পথই আমার সরল পথ, সুতরাং তোমরা এরই অনুসরণ করবে এবং বিভিন্ন পথের অনুসরণ করবে না, করলে তা তোমাদেরকে তোমাদের পথ থেকে বিচ্ছিন্ন করবে। এইভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিলেন যেন তোমরা সাবধান হও। সূরা আনআম আয়াত 151 থেকে 153। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সময়কার ওসিয়ত যে শুনতে চায় সে যেন এই আয়াতগুলো পড়ে। সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ বলেন, লক্ষ্য করলে দেখা যায় যে এই নির্দেশনাগুলোই হচ্ছে পুরো দ্বীনের মূল ভিত্তি। আধ্যাত্মিক জীবনের মূল ভিত্তি হচ্ছে একত্ববাদে বিশ্বাস, পারিবারিক জীবনের ভিত্তি সন্তান গ্রহণ ও লালন পালন এবং ধারাবাহিক বংশ পরম্পরা, এবং সামাজিক জীবনের প্রাণ হল লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা ও পারস্পরিক দায়িত্ববোধ, এবং বৃহত্তর মানব জীবনের নিরাপত্তা অধিকার রক্ষার চাবিকাঠি হল আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূরণ। সুতরাং এই আয়াতগুলোর মাধ্যমে প্রমাণিত হয় যে শিরক, হত্যা, প্রকাশ্য অপ্রকাশ্য সব ধরনের মন্দ বিষয় থেকে বিরত থাকা পূর্ণাঙ্গ সুন্দর চরিত্রের অধিকারী হবার অন্যতম শর্ত। কোরআন যেসব বিষয় থেকে নিষেধ করেছে তা থেকে বিরত থাকার ক্ষেত্রেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অনুকরণীয় সর্বোত্তম আদর্শ। বাক সংযম। মানুষের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের তুলনায় জিহ্বা আকারে ছোট, কিন্তু এটি বেশি বিপজ্জনক। জিহ্বা বা জবানি মানুষকে পরিচালনা করে, এর মাধ্যমেই সে সৎ পথে অটল থাকে, আবার এর মাধ্যমেই সে বিচ্যুত হয়। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মানুষ যখন দিন শুরু করে তখন তার সকল অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বার প্রতি নত হয়ে বলে, আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, কারণ আমরা তোমার উপর নির্ভরশীল। যদি তুমি ঠিক থাকো তাহলে আমরাও ঠিক থাকব, আর যদি তুমি বিচ্যুত হও তাহলে আমরাও বিচ্যুত হব। মানুষ যেসব কথা উচ্চারণ করে তার হিসাব নিকাশ করার প্রতি, অর্থাৎ নিজের উচ্চারিত কথার হিসাব গ্রহণ ও পর্যালোচনার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বারোপ করেছেন। কারণ অসতর্কভাবে মানুষ কখনো এমন কথা বলে যা তাকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, বান্দা কখনো কখনো এমন কথা বলে বসে যা তার কাছে সামান্য মনে হয়, কিন্তু সে কথাই তাকে জাহান্নামের মতো এত গভীরে নিক্ষেপ করে যত দূরত্ব রয়েছে পূর্ব ও পশ্চিমের মধ্যে। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমি জিজ্ঞেস করলাম, আল্লাহ রাসূল, মুক্তির উপায় কী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার জবান হেফাজত করো, নিজের ঘরে অবস্থান করো, এবং কৃত গুনাহের কথা স্মরণ করে অনুতপের অস্ত্র ছড়াও। মুআয রাদিয়াল্লাহু আনহুর একটি প্রসিদ্ধ হাদিসে ইসলামের মৌলিক বিষয়দের বর্ণনা করা হয়েছে। তাতে আমরা দেখতে পাই জবানের বিষয়টিও আলোচনার বড় একটি অংশ জুড়ে স্থান পেয়েছে। এতেই প্রতীয়মান হয় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টির উপর কত গুরুত্ব দিতেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সফরে ছিলাম। একদিন পথ চলার সময় আমি তার খুব নিকটবর্তী হয়ে বললাম, হে আল্লাহ রাসূল, আমাকে এমন আমলের কথা বলে দিন যা আমাকে জান্নাতে পৌঁছে দেবে এবং জাহান্নাম থেকে রক্ষা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আমাকে অনেক কঠিন কাজ সম্পর্কে জিজ্ঞাসা করেছো, তবে আল্লাহ যাকে সহজ করে দেন তার জন্যে এটা সহজ। তুমি আল্লাহর ইবাদত করো এবং তার সঙ্গে কাউকে শরিক করো না, নামাজ পড়ো, যাকাত আদায় করো, রমজানের রোজা রাখো এবং বাইতুল্লাহর হজ আদায় করো। এরপর বললেন, আমি কি তোমাকে কল্যাণের পথে সন্ধান দেব না? তাহলে শোনো, রোজা এটা ঢালস্বরূপ, দান সাদাকা গুনাহকে শেষ করে দেয় যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়, এবং গভীর রাতে বান্দার নামাজ। এরপর তিনি তিলাওয়াত করলেন, তাদের পার্শ্বদেশ শয্যা থেকে পৃথক থাকে, তারা তাদের রবকে ডাকে ভয় ও আশার সাথে, আর আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। সূরা আস-সাজদা আয়াত 16। তারপর বললেন, আমি কি তোমাকে সকল বিষয়ের মূল সম্পর্কে, এর প্রধান ভিত্তি ও সর্বোচ্চ পর্যায় সম্পর্কে বলে দেব? আমি বললাম, অবশ্যই বলুন হে আল্লাহ রাসূল। তিনি বললেন, সর্ববিষয়ের মূল হল ইসলাম, এর প্রধান ভিত্তি হচ্ছে সালাত, এবং চূড়ান্ত পর্যায় হল জিহাদ। তারপর বললেন, আমি কি তোমাকে এই সব বিষয় অর্জনের উপায় বলে দেব? আমি বললাম, অবশ্যই বলে দিন হে আল্লাহ রাসূল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহ্বা ধরে বললেন, এটাকে সংযত রাখো। আমি বললাম, আল্লাহ রাসূল, আমাদেরকে কথার কারণেও পাকড়াও করা হবে? তিনি বললেন, মুআজ, তুমি এটাও জানো না, জবানের গোনাহের কারণেই তো মানুষকে অধোমুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে জানা যায়, এত বড় ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপার্জন করার একমাত্র পন্থা হচ্ছে জবানের হেফাজত। এতক্ষণ আমরা হাদিসের আলোকে জবানের ভয়াবহতা এবং বাক্য সংযম ও বাক্য নিয়ন্ত্রণের ফজিলত সম্পর্কে জেনেছি। এর আগে লৌকিকতা ও অশ্লীলতা মিথ্যা সম্পর্কেও আলোচনা করা হয়েছে। এবারে জবানের আরও কিছু গুনাহ সম্পর্কে আলোচনা করা যাক। প্রথমে আসছে গীবত। গীবত হচ্ছে উম্মার শান্তি ও ঐক্যের ভিত্তি নষ্ট করার অন্যতম অস্ত্র এবং সমাজে বিভেদ সৃষ্টির কারণ। কোরআনে গীবতের ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে। আল্লাহ তাআলা বলেন, এবং একে অপরের গীবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করে? বস্তুত তোমরা একেই ঘৃণা করো। সূরা হুজুরাত আয়াত ১২। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলিমের জন্য অপর মুসলিমের জীবন, সম্পদ ও সম্মান সব কিছু হারাম। আর এই গীবত মুসলমানের মর্যাদা ও সম্মান বিনষ্ট করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের সংজ্ঞাও দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জানো গীবত কাকে বলে? সাহাবাগণ উত্তর দিলেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, তোমার ভাই সম্পর্কে এমন কোনো বিষয়ে আলোচনা করা যা সে অপছন্দ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আমি যার দোষ চর্চা করছি তার মধ্যে যদি সেই দোষটি থাকে? তিনি বললেন, তুমি তার যে দোষ বর্ণনা করছো তা যদি তার মধ্যে থাকে তাহলে তুমি গীবত করলে, আর যদি সে দোষ তার মধ্যে না থাকে তাহলে তুমি তাকে অপবাদ দিলে। গীবতের শাস্তির ব্যাপারে যেসব হাদিস বর্ণিত হয়েছে তা থেকে এর ভয়াবহতা বোঝা যায়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমাকে মেরাজে নিয়ে যাওয়া হচ্ছিল তখন আমি একদল লোকের পাশ দিয়ে অতিক্রম করেছি। তাদের আঙ্গুলে ছিল তামার নখ। তারা নিজেদের গাল এবং বুক খামছে ক্ষতবিক্ষত করছিল। আমি জিব্রিল আলাইহিসসালামকে জিজ্ঞেস করলাম, এরা কারা? তিনি বললেন, এরা হচ্ছে সেই সব লোক যারা মানুষের গোশত খেত এবং মানুষের মর্যাদা বিনষ্ট করত। আবু বারজা আল আসলামি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে লোক সকল, তোমরা যারা মুখে ঈমান এনেছ কিন্তু অন্তরে ঈমান প্রবেশ করেনি, তোমরা মুসলমানদের গীবত করো না এবং তাদের দোষ খুঁজে বেড়িও না। যে মুসলমানদের দোষ খুঁজে বেড়াবে আল্লাহ তালাও তার দোষ খুঁজবেন, আর আল্লাহ যার দোষ খুঁজবেন তাকে তার নিজের ঘরে অপদস্থ করবেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুটি কবরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বললেন, এই কবরবাসী দুজনকে আজাব দেয়া হচ্ছে, বড় কোনো গ্রহের কারণে তাদের আজাব হচ্ছে না। একজনের আজাব হচ্ছে প্রস্রাব থেকে অসতর্ক থাকার কারণে, আর আরেকজনের শাস্তি হচ্ছে গীবত করার কারণে। চগলখড়ি। চগলখড়ি পরনিন্দার মতোই জবানের মাধ্যমে সংঘটিত একটা অপরাধ, বরং এটি গীবতের চেয়েও মারাত্মক। চগলখড়ি বলা হয় কারো অনিষ্ট সাধনের উদ্দেশ্যে একজনের কথা আরেকজনের কাছে বলা। চগলখোর বলা হয় এমন ব্যক্তিকে যে অন্যের অকল্যাণ ও অনিষ্ট সাধনের লক্ষ্যে দৌড়ঝাঁপ করে। আল্লাহ তাআলা কোরআনে এই ব্যাপারে বলেন,
ওয়ালা তুতি' কুল্লা হাল্লাফিন মাহিন হাম্মাযিন মাশশাইন বিনামিম মান্নাইল লিল খাইরি মু'তাদিন আসীম।
এবং আপনি এমন ব্যক্তির কথাও শুনবেন না যে অত্যাধিক কসম করে, যে লাঞ্ছিত, পরনিন্দাকারী, যে চগলখড়ি করে বাড়ায়, আর যে ভালো কাজে অত্যাধিক বাধাদানকারী, সীমা লঙ্ঘনকারী, বড় পাপী। সূরা আল কলম আয়াত ১০-১২। আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদের মধ্যকার উত্তম ব্যক্তিদের পরিচয় বলে দেব? সাহাবিগণ বললেন, অবশ্যই বলুন হে আল্লাহ রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাদের দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, তারপর বললেন, আমি কি তোমাদের নিকৃষ্ট লোকদের পরিচয় বলে দেব? তারা বললেন, হ্যাঁ বলুন আল্লাহ রসুল। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা একজনের কথা অন্যজনের কাছে বলে বেড়ায়, যারা প্রিয়জনদের মধ্যে বিদ্যমান সম্পর্ক বিনষ্ট করে, যারা নির্দোষ ব্যক্তিদের কষ্ট দেয়। বাচালতা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা শুনেছে সেটাই বলে দেয়া মানুষের গুনাহগার হবার জন্য যথেষ্ট। একজন মুসলিম যখন খেয়াল রাখবে যে তার কথারও হিসাব নেওয়া হবে, তখন তার কথাবার্তা স্বাভাবিকভাবেই কমে যাবে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি নিজের কথাকেও আমল হিসাবে গণ্য করে, সে প্রয়োজন ছাড়া কোনো কথা বলে না। অনেক সময়ই অতিরিক্ত কথা মানুষকে অনুচিত কিংবা অসৎ কথা ও কাজে লিপ্ত করে দেয়। দ্বিমুখী আচরণ। দ্বিমুখীতা হচ্ছে কথায় দুই জবানি হওয়া। কেননা কথার মাধ্যমেই মানুষের রূপ বোঝা যায়, সে কি প্রত্যয়ী না দ্বৈতমনা। দ্বিমুখী আচরণ যে করে, সে এক একজনের কাছে এক এক চেহারায় হাজির হয়, দুই প্রতিদ্বন্দ্বীর মাঝে ছোটাছুটি করে এবং প্রত্যেকের কাছে তার পক্ষের কথা বলে। এই ধরনের মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকৃষ্ট মানব বলে আখ্যা দিয়েছেন। তিনি ইরশাদ করেন, কিয়ামতের দিন তুমি আল্লাহর কাছে দুমুখ ব্যক্তিদের সবচেয়ে নিকৃষ্ট হিসাবে দেখতে পাবে, যারা এক দলের কাছে এক চেহারা নিয়ে হাজির হয় এবং অপর দলের কাছে ভিন্ন চেহারায় হাজির হয়। এরকম কপট স্বভাবের মানুষের মাঝে আমানতদারিতা থাকে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বহুরূপীর জন্য আমানতদার হওয়া সম্ভব নয়। অভিশাপ দেয়া। বহু হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিতে নিষেধ করেছেন এবং বলেছেন, মুমিন কখনও অধিক অভিশাপদাতা হতে পারে না। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন অধিক অভিশাপদাতা হয় না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন দোষ চর্চা করে না, অভিশাপ দেয় না, নোংরা ও অশ্লীল কথা বলে না। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, অভিশাপদাতারা কিয়ামতের দিন সাক্ষী হবে না, সুপারিশকারীও হতে পারবে না। অভিশাপের পাত্র নয় এমন কাউকে অভিশাপ দিলে অভিশাপদাতার দিকেই সেই অভিশাপ ফিরে আসে। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ কোনো কিছুকে অভিশাপ দেয়, প্রথমে সেই অভিশাপ আকাশের দিকে উঠে যায়, তখন তার জন্য আকাশের সকল দরজা বন্ধ করে দেয়া হয়, তারপর মাটিতে নেমে আসে, তখন জমিনের সবগুলো দরজাও তার জন্য বন্ধ করে দেয়া হয়, তখন তার ডানে ও বামে পথ ধরে, সেখানেও যাওয়ার পথ না পেয়ে অভিশপ্তের ওপর তা পতিত হয় যদি সে অভিশাপের যোগ্য হয়ে থাকে, আর যদি অভিশাপের উপযুক্ত না হয় তাহলে অভিশাপদাতার দিকেই ফিরে আসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, হে আল্লাহ রাসূল, আপনি মুশরিকদের বদদোয়া দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে অভিশাপকারী হিসাবে পাঠানো হয়নি, আমাকে পাঠানো হয়েছে রহমত হিসাবে। প্রিয় শ্রোতাবৃন্দ, আদব ও সৌজন্যবোধ এবং ইসলামে বর্জনীয় আমল সম্পর্কে জানার মাধ্যমে আমরা আজকের পর্ব এখানেই শেষ করতে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ও সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।